বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদি মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 30 অক্টোবর, 15 কার্তিক এবং ফার্সি 8 অবন। রেডিও তেহরানের শান্ত অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টে 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক আলোচনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইয়েমেন যুদ্ধ নিয়ে মন্তব্য করায় লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল সৌদি আরব, হিজবুল্লাহর ক্ষুব্ধ প্রতিক্রিয়া। নতুন করে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা, তেহরান বলছে ভিয়েনা সংলাপে আমেরিকার উপর ভরসা করা যায় না। বাংলাদেশের চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ, অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা। এবং ভারতের বেঙ্গালুরুতে বসবাসরত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই, আদালতকে জানিয়েছে কর্ণাটক সরকার। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইয়েমেনে সৌদি আগ্রাসন সম্পর্কে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির এক মন্তব্যের জের ধরে রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সৌদি সরকার। রিয়াদ বলছে লেবাননের তথ্যমন্ত্রীর মন্তব্য ছিল অত্যন্ত আক্রমণাত্মক। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে লেবাননের রাষ্ট্রদূতকে সৌদি আরব ছাড়ার জন্য 48 ঘণ্টা সময় দেওয়া হয়েছে এবং বৈরুতে নিযুক্ত রাষ্ট্রদূতকে পরামর্শ করার জন্য ডেকে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে লেবানন থেকে যে কোনো ধরনের পণ্য আমদানির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৌদি মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয় লেবানন কর্তৃপক্ষের ভুল পদক্ষেপের কারণে রিয়াদ ও বৈরুতের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে তার জন্য সৌদি সরকার দুঃখিত। বিবৃতিতে দাবি করা যায় দীর্ঘদিন ধরে সৌদি আরব লেবাননের সঙ্গে সুসম্পর্ক চাইলেও লেবানন কর্তৃপক্ষ বিষয়টিকে উপেক্ষা করার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। লেবানন থেকে সৌদি আরবে যেসব মাদক চোরাচালান হয়ে আসছে তা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বৈরুত কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলেও সৌদি আরব
অভিযোগ করেছে। পাশাপাশি লেবাননে সৌদি নাগরিকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রিয়াদ সরকার। কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেলের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি বলেছেন, ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসন ব্যর্থ হয়েছে এবং এখন ইয়েমেন যুদ্ধ বন্ধ করার সময় হয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের পক্ষ নিয়ে তিনি আরও বলেছেন, বাইরের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছে আনসারুল্লাহ আন্দোলন। লেবাননের তথ্যমন্ত্রী আরও বলেছেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের গ্রামাঞ্চল, বিয়েবাড়ি, এমনকি দাফন অনুষ্ঠানে বোমা হামলা চালাচ্ছে। এদিকে সৌদি পদক্ষেপের ব্যাপারে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, লেবাননের তথ্যমন্ত্রীর বক্তব্যের পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা মূলত লেবাননের সার্বভৌমত্বের ওপর আঘাত। গতকাল এক বিবৃতিতে হিজবুল্লাহ এ মন্তব্য করেছে। ইয়েমেন নিয়ে সাক্ষাৎকার দেওয়ার পর লেবাননের রাষ্ট্রদূত তলব করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত আর সৌদি আরব লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। ইরান ইস্যুতে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতি অনুসরণ করছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, ফলে আমেরিকার উপর কোনোভাবেই আস্থা রাখা যায় না। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে একথা বলেছেন। ইরানের উপর নতুন করে মার্কিন অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপের পর এক প্রতিক্রিয়ায় খাতিব জাদে একথা বলেন। তিনি বলেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় ফিরে আসার কথা বললেও আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ সৃষ্টির নীতি অনুসরণ করছে ওয়াশিংটন। খাতিবজাদে বলেন, একটি প্রশাসন পরমাণু সমঝোতায় ফেরার কথা বলছে, আবার তারা চাপ প্রয়োগের অংশ হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করছে। এটি একদিকে সাংঘর্ষিক পদক্ষেপ, অন্যদিকে এর মাধ্যমে তেহরানের কাছে এই বার্তা যাচ্ছে যে মার্কিন প্রশাসন মোটেই বিশ্বাসযোগ্য নয়। ইরানের ড্রোন কর্মসূচির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 4 ব্যক্তি এবং 2টি প্রতিষ্ঠানের ওপর নতুন করে গতকাল নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। পরমাণু সমঝোতায় ফিরে আসা এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে যখন মার্কিন প্রশাসন আন্তরিক প্রচেষ্টা চালানোর দাবি করছে, তখন তারা এই পদক্ষেপ নিল। রাশিয়া এবং ইরান বলেছে, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহলের যে আলোচনা চলছে তার সফলতা নির্ভর করছে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর। মস্কো ও তেহরান বলছে, ভিয়েনা সংলাপ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকে এগিয়ে গেলেই কেবল এটি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল রাজধানী মস্কোয় রাশিয়ার অন্যতম পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানির মধ্যকার বৈঠক থেকে এ মন্তব্য করা হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরার সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার মস্কোয় পৌঁছান আলি বাকেরি কানি এবং গতকাল তিনি রিয়াবকভের সঙ্গে বৈঠকে বসেন। ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা কিভাবে প্রত্যাহার করা যায়, এসব বৈঠকে মূলত তা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে আলি বাকেরি কানি বলেন, পরমাণু সমঝোতা সহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান, রাশিয়া ও চীন অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উচিত তাদের প্রতিশ্রুতি রক্ষা করা এবং ইরানের উপর আরোপ করা অবৈধ নিষেধাজ্ঞা সরিয়ে দেওয়ার জন্য কাজ করা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে সাইবার ক্রাইম ধারণার চেয়ে বেড়ে যাচ্ছে, তবে আমরা সাইবার ক্রাইম প্রতিরোধে পুলিশকে প্রশিক্ষণ দিচ্ছি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে সাইবার ক্রাইম ধারণার বাইরে বেড়ে যাচ্ছে, আমরা সাইবার ক্রাইম প্রতিরোধে পুলিশকে প্রশিক্ষণ দিচ্ছি। সাইবার ক্রাইম প্রতিরোধে আমাদের একটি সাইবার ক্রাইম ইউনিট রয়েছে, যদিও এটি এখন ছোট আকারে রয়েছে, তবে ভবিষ্যতে এটিকে বড় আকারে নিয়ে যাওয়া হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে 2021 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা তো ঘরে ঘরে পুলিশ দিতে পারি না, ঘরে যেসব জনসাধারণ আছেন তারা যদি সচেতন থাকেন এবং রিয়েল টাইম পুলিশকে তথ্য দেন তাহলে অনেক ঘটনা ঘটবে না, অনেক ঘটনাই আমরা প্রতিরোধ করতে পারবো বলে বিশ্বাস করি। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলেছেন, পুরাতন অপরাধ কমছে কিন্তু প্রতিনিয়ত বাড়ছে সাইবার অপরাধ। তিনি বলেন, পুলিশের সামনে আগামী চ্যালেঞ্জ হলো সাইবার ওয়ার্ল্ড। সোশ্যাল মিডিয়া, সাইবার ওয়ার্ল্ড দেশের জন্য, মানুষের জন্য হুমকি তৈরি করছে। সাইবার ওয়ার্ল্ডের যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশ পুলিশ প্রধান বলেন, পুলিশের পক্ষে এটি এককভাবে সম্ভব নয়, এই কাজটি রাষ্ট্রকে করতে হবে পার্টনারশিপের মাধ্যমে। পার্টনারশিপ করতে হবে সমাজের সঙ্গে, নাগরিকদের সঙ্গে। তিনি আরো বলেন, একাধিকবার বাংলাদেশ জঙ্গিদের কবলে পড়েছে, আমরা প্রতিবারই জঙ্গিদের নেটওয়ার্ক সমূলে উৎপাটন করতে পেরেছি। প্রতিবার হামলার সময় দেশের মানুষ যেভাবে পুলিশকে সহযোগিতা করেছে সেই সহযোগিতা না পেলে আমরা সফল হতে পারতাম না। জনগণ কখনোই রক্তপাত পছন্দ করে না, এ কারণে জঙ্গিবাদ এদেশে শেকড় গেড়ে বসতে পারছে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে বাংলাদেশের চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। আজ শনিবার সকাল 9টার দিকে এ সংঘর্ষের পরপরই জরুরিভাবে একাডেমিক কাউন্সিলের সভা বসে। সভার সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং আজ সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনা তদন্তে অধ্যাপক মতিউর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। ভারতের বেঙ্গালুরুতে বসবাসরত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে আদালতকে জানিয়েছে বিজেপি নেতৃত্বাধীন কর্ণাটক সরকার। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতে বিজেপি নেতৃত্বাধীন কর্ণাটক সরকার রোহিঙ্গাদের বিতাড়নের বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটি সংশোধিত হলফনামা দাখিল করেছে। কর্ণাটক সরকার সম্প্রতি স্পষ্ট করে দিয়েছে যে বর্তমানে রাজধানী বেঙ্গালুরুতে বসবাসরত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই। আজ শনিবার সংবাদ সংস্থা ANI ওই তথ্য জানিয়েছে। কর্ণাটক সরকার বলেছে তারা এ ব্যাপারে আদালতের সমস্ত নির্দেশ মেনে চলবে। সরকার এর আগে অবৈধ রোহিঙ্গাদের বিতাড়নের নির্দেশনা চেয়ে অ্যাডভোকেট অশ্বিনী উপাধ্যায় কর্তৃক 2017 সালে দায়ের করা একটি পিটিশন খারিজ করার দাবি জানিয়েছিল। রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর সর্বশেষ হলফনামায় বলেছে, রাজ্য পুলিশ তাদের এখতিয়ারের অধীনে কোনো ক্যাম্প বা ডিটেনশন সেন্টারে রোহিঙ্গাদের রাখেনি, কিন্তু কর্ণাটকে 126 জন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে। আজ TV9hindi.com গণমাধ্যমে প্রকাশ, রাজ্য সরকার বলেছে বেঙ্গালুরু শহরে 72 জন রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে যারা বিভিন্ন এলাকায় কাজ করছে এবং বেঙ্গালুরু সিটি পুলিশ তাদের বিরুদ্ধে এ পর্যন্ত কোনো কঠোর ব্যবস্থা নেয়নি এবং তাদের বিতাড়নের কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই। 2017 সালের সেপ্টেম্বরে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল যাতে এক বছরের মধ্যে বাংলাদেশ থেকে আসা সমস্ত অবৈধ অভিবাসীদের অবিলম্বে নির্বাসন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। ওই আবেদনে বলা হয় দেশে রোহিঙ্গাদের উপস্থিতি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আফগানিস্তানের রাজধানী কাবুলে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা বা IRIB নিউজ এজেন্সির ক্যামেরাম্যান আলী রেজা শারিফি। গতকাল সন্ধ্যার দিকে কাবুলের একটি সড়ক ধরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার উপর গুলিবর্ষণ করে, তবে তিনি সামান্যের জন্য বেঁচে যান। এ সময় তার গাড়িতে স্ত্রী ও সন্তান ছিলেন। অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে তার গাড়ির পিছনায় এবং এক পর্যায়ে তার গাড়ি লক্ষ্য করে 7টি গুলিবর্ষণ করে। এর মধ্যে একটি গুলি শারিফির মুখে লাগে এবং তার চিবুকে ক্ষতের সৃষ্টি হয়। গুলিবর্ষণের পরপরই সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কোনো ব্যক্তি বা সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায়িত্ব এখনও স্বীকার করেনি। কাবুলে জন্মগ্রহণকারী আলী রেজা শারিফি প্রায় 10 বছর ধরে আইআরআইবি নিউজ এজেন্সির ক্যামেরাম্যান হিসেবে কাজ করছেন। গত 15 আগস্ট তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখল করে কিন্তু দেশের নিরাপত্তা পরিস্থিতি তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস আফগানিস্তানে তৎপর রয়েছে এবং তারা বিভিন্ন সময়ে বর্বর হামলা চালিয়ে তার দায় দায়িত্ব স্বীকার করছে। সবশেষে খেলার খবর ক্রিকেট। টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের মধ্য দিয়ে 3 ম্যাচের 2টিতে জয় পেয়েছে প্রোটিয়ারা। অন্যদিকে 2 হারের বিপরীতে 1টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 142 রানে অল আউট হয়ে যায় লঙ্কানরা। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন সংক্রান্ত ঘোষণা। আগামী 31 অক্টোবর রোববার থেকে রেডিও তেহরানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে যাচ্ছে। পরিবর্তিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে। সৌদি আরবে শোনা যাবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। আর নৈশ অধিবেশন প্রচারিত হবে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ঘোষণাটি শুনলেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি গতকাল মস্কোয় তার রুশ সমকক্ষ সের্গেই রিয়াবকভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি তার এ সফরে অগ্রাধিকার পাচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি গতকাল মস্কোয় তার রুশ সমকক্ষ সের্গেই রিয়াবকভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মস্কো সফরের আগে তিনি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এবং পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের সমন্বয়কারী এনরিক মুরার সঙ্গে সাক্ষাৎ করেন। মস্কো সফরে গিয়ে তিনি রিয়াবকভের সঙ্গে সাক্ষাৎ শেষে টুইটার বার্তায় বলেছেন, ইরান বিরোধী মার্কিন বেআইনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে রুশ সমকক্ষের সঙ্গে মতবিনিময় হয়েছে। দুই দেশের উপপররাষ্ট্রমন্ত্রী যৌথ বিষয়ে অবস্থান আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন স্তরে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছেন। দুই দেশের কর্মকর্তাদের আলোচনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি অগ্রাধিকার পায়। আগামী মাসে ভিয়েনায় এ সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 4+1 গ্রুপের সঙ্গে ইরানের সমঝোতা অনুযায়ী প্রতিটি দেশের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় বৈঠকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। ভিয়েনা বৈঠকে এবার ইরানের একমাত্র টার্গেট হচ্ছে নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 নম্বর প্রস্তাব অনুযায়ী পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিশ্চয়তা লাভ করা এবং সে অনুযায়ী অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তাই এবারের আলোচনা কেবল তখনই সফল হবে যদি প্রতিপক্ষ ইরান বিরোধী নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে সক্ষম হয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা বিষয়ে ছাড়াও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বিস্তারের বিষয়ে কথাবার্তা হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ব্রাসেলস সফরের পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর 2টি কারণে গুরুত্বপূর্ণ। প্রথম কারণ হচ্ছে এ অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতিতে স্বাধীন ও প্রভাবশালী দেশ হিসেবে ইরান ও রাশিয়ার যৌথ ভূমিকা পালন। দ্বিতীয় কারণটি হচ্ছে ইরান ও রাশিয়ার মধ্যকার কৌশলগত সহযোগিতা। ইরান বর্তমানে সাংহাই সহযোগিতা সংস্থা ও ইউরেশিয়ার অর্থনৈতিক জোটের সদস্য এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বিস্তারে তেহরান ভূমিকা রাখতে পারে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি ইরান ও রাশিয়ার সহযোগিতার গুরুত্ব সম্পর্কে বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে এই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজ সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক সমাবেশের আয়োজন করেছেন শিল্পী কলা কৌশলীরা। এ সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজপথে নেমেছেন শিল্পী কলা কুশলী বৃন্দ। নাটক, মঞ্চ, সঙ্গীত সহ সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের তারকারা আজ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক সমাবেশের আয়োজন করেছেন। সমাবেশে অভিনেতা তারিক আনাম খান বলেন, প্রতিবাদ যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হচ্ছে না একেবারেই। রাজনৈতিক দলগুলো খুব নিবু নিবু জায়গা থেকে করছে। ভোটের রাজনীতি, ক্ষমতার রাজনীতি থেকে সরে এসে উন্নত সমাজ তৈরি করতে না পারলে আমরা কেউই নিরাপদ নই। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে বলেছেন,
আমরা যে পুলিশ বাহিনী সেই এলাকার লোকদের সঙ্গে মিলেমিশে গিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে তা কিন্তু আজকে বের করে নিয়ে আসছে। তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং জনগণ তাদেরকে ধিক্কার দিচ্ছে। ঘরে ঘরে যে জনগণ আমাদের আছে তারা যদি সজাগ থাকে, তারা যদি পুলিশের রিয়েল টাইম ইনফরমেশনটা দিয়ে দেন, তাহলে আমরা অনেক ঘটনার থেকেই বাঁচতে পারি, অনেক ঘটনাই ঘটবে না বলে আমরা বিশ্বাস করি।
এর আগে গতকাল চট্টগ্রামে এক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন, কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন রেখে অপকর্মের পায়তারা করেছে যে তার পেছনে স্বাধীনতা বিরোধী শক্তির হাত রয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের পাশাপাশি আওয়ামী লীগের নেতারাও বক্তব্য দেন। ওদিকে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, কুমিল্লার ঘটনা বাংলাদেশকে বারুদের স্তূপে দাঁড় করিয়ে দিয়েছে। একটি দিয়াশলাইয়ের কাঠি ফেলে দিলেই সব ধ্বংস হওয়ার মুখে। আমাদের রাজনীতির স্বার্থপরতার কারণে বাংলাদেশ এবং এই জাতি মহাবিপদে আছে। ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতার মানসিকতা ক্রমান্বয়ে জোরদার হচ্ছে। আমাদের মধ্যে সাম্প্রদায়িকতার যে বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া হয়েছে তা থেকে পরিত্রাণ পেতে এখন জেগে ওঠার ঘণ্টার ধ্বনি বাজাতে হবে। আজ শনিবার সিলেটে সুজনের বিভাগীয় প্রতিনিধি সভায় বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। দুর্গাপূজার সময় কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপতৎপরতা প্রসঙ্গে সুজনের প্রতিনিধিরা জানান, রাজনৈতিক ফায়দা লুটতে সাম্প্রদায়িক ঘটনা একের পর এক ঘটছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের শাস্তি দেয়া নিয়ে বড় দুই দলে দোষারোপ করার রাজনীতি চলছে। এতে পরিস্থিতি আরও অশান্ত হবার দিকে ধাবিত হচ্ছে। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার হলে পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হতো। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে ইরান ভ্রমণ শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ভ্রমণ।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা নতুন একটি প্রদেশের দিকে গিয়েছিলাম। প্রদেশটির নাম সেমনান। বেশ সুন্দর একটি প্রদেশ, বিশেষ করে আবহাওয়াগত বৈচিত্র্য যেমন রয়েছে সেমনানে, তেমনি প্রাচীন ও ঐতিহাসিক অনেক স্থাপনা রয়েছে। রয়েছে দেখার মতো। প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো বলাই বাহুল্য, সেমনানের প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে আজও দেশি বিদেশি বহু পর্যটক বেড়াতে যান প্রদেশটিতে। সবুজ প্রকৃতি আর বন বনানী সাজানো গোছানো পার্কগুলো প্রকৃতি প্রেমিকদের আকৃষ্ট না করে পারে না।
সেমনানে প্রাচীন ও ঐতিহাসিক অনেক স্থাপনার কথাও বলেছিলাম। প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে কাইজার শাসনামল পর্যন্ত সময় পর্বে বিচিত্র ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ এই সেমনান। আমরা কাইজার শাসনামলের বিখ্যাত একটি ঐতিহাসিক নিদর্শনের কথা উল্লেখ করে পরিসমাপ্তি টেনেছিলাম গত আসরের। নিদর্শনটি হল দারওয়াজে আর্ক, মানে আর্ক গেট। ওই গেইটের বাইরেও সেমনানে রয়েছে বহু নিদর্শন। আমরা আজকের আসরে চেষ্টা করব সেগুলোর সঙ্গে খানিকটা পরিচিত হবার। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
সেমনানের ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হল কাজার শাসনামলের বাজার। তবে এই বাজারের আশেপাশে সাফাভি শাসনামলেরও অনেক নিদর্শন দেখতে পাওয়া যায়। এই বাজারটি 25 বছর আগে অর্থাৎ 1996 সালে ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ইরানের বেশিরভাগ শহরেই এরকম ঐতিহ্যবাহী বাজার রয়েছে। এগুলোর টেক্সচার এবং বিশেষ স্থাপত্য শৈলী যথেষ্ট আকর্ষণীয়। এইসব বাজার ইরানের অন্যতম পর্যটন আকর্ষণীয় নিদর্শনে পরিণত হয়েছে। প্রাচীন বাজারগুলো সংশ্লিষ্ট শহরের অন্যতম প্রধান ভিত্তি। ইরানে শহরগুলো বলা যায় রাজনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে প্রধান কেন্দ্র। এসব ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য বাজারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। প্রকৃতপক্ষে ইসলামী শহরের বৈশিষ্ট্যগুলোর প্রতিফলন সহজেই লক্ষণীয়। ইরানি বাজারগুলোর সাধারণ বৈশিষ্ট্য হল এসব বাজারে দোকান, তিমচে, সরাইখানা, স্কোয়ার, ধর্মীয় ভবন ও স্থাপনা, গোসলখানা সহ অন্যান্য পাবলিক প্লেস রয়েছে। সেমনান বাজারের বৈশিষ্ট্য ইরানি বাজারের উল্লেখিত বৈশিষ্ট্য ও কাঠামোর বাইরে নয়।
সেমনানের ঐতিহ্যবাহী বাজারের স্থাপত্য শৈলী ইরানের প্রাচীন বাজারগুলোর কাঠামোর মতোই। সেমনান যেহেতু মরু এলাকা, সেই মরু আঞ্চলিক আবহাওয়ার বিষয়টি মাথায় রেখেই বাজারের ডিজাইন করা হয়েছে। বিশেষ করে বাজারের ছাদ তৈরি করা হয়েছে ইট ও রোদে পোড়া ইট দিয়ে। এ কারণে গ্রীষ্মকালেও ঠান্ডা থাকে ভেতরের আবহাওয়া, আবার শীতকালে থাকে তুলনামূলকভাবে গরম। এই বাজারটি ঠিক কবে গড়ে উঠেছিল তা নিয়ে প্রশ্ন জাগতেই পারে। ইতিহাসবিদদের মতে প্রায় 200 বছর আগে, অর্থাৎ কাইজার রাজবংশের প্রথম দিককার শাসনামলে গড়ে উঠেছিল এই সুন্নাতি বাজার। বাজারটি রাস্তাঘাট বৃদ্ধি এবং শহরের আয়তন বৃদ্ধির স্বার্থে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, একটি উত্তর বাজার আর একটি দক্ষিণ বাজার নামে পরিচিত। বাজারের একটি অংশের নাম শেখ আলাউদ্দৌলা। ওই বাজার ইলখানি যুগে কিংবা তারও আগে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। শেখ আলাউদ্দৌলা সেমনানি সপ্তম ও অষ্টম হিজরি শতাব্দীর অন্যতম আরেফ বা আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটু মিউজিক বিরতি, সঙ্গেই আছেন এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বলছিলাম শেখ আলাউদ্দৌলা সেমনানি ও তাঁর নামে প্রতিষ্ঠিত বাজার প্রসঙ্গে। উত্তর বাজারের আয়তন 1.5 কিলোমিটারের মতো। এই বাজারটিকে তার প্রাচীন নাম রাস্তা বাজার নামে ডাকা হয়। স্থাপত্যকলার দিক থেকে দেখলে নজরে পড়বে এই বাজারের উপর যে ছাদ নির্মাণ করা হয়েছে সেখানে গম্বুজ আকৃতির কিছু তাক রয়েছে। বাজারের ছাদে কাঁচের তৈরি বিশাল বিশাল জানালাও বানানো হয়েছে। এই জানালার আলো দিয়েই বাজারের ভেতরে আলোর সংকুলন হয়ে থাকে। বাজারের ভেতরে 200টি দোকান আছে। আছে 3টি হাম্মাম খানা, 5টি মসজিদ, 4টি সরাইখানা এবং নাস্র নামে একটি বড় তেক্কিয়ে, মানে এমন একটি স্থান যেখানে মানুষজন সমবেত হতে পারে। ফার্সি ভাষায় এরকম স্থানকে তেক্কিয়ে বলা হয়। এর ভেতরে মহরম মাসে শোকানুষ্ঠান করার ব্যবস্থা রয়েছে।
তেকিয়েটির প্রধান প্রবেশদ্বার চমৎকার সব টাইলস দিয়ে সাজানো হয়েছে। বলা হয়ে থাকে সেমনানের সবচেয়ে বড় জলাধার এবং ছোট একটি মসজিদ এই তেকিয়ের ভেতরে রয়েছে। দক্ষিণ বাজারেও 50টি দোকান রয়েছে, সেখানেও এরকম আরেকটি তেকিয়ে রয়েছে। এই তেকিয়েটির নাম পাহানে। এই তেকিয়েটির বৈশিষ্ট্য হল এর পাশেই রয়েছে ঐতিহাসিক দিক থেকে মূল্যবান বহু নিদর্শন। এসব নিদর্শনের মধ্যে ইমাম খোমেনি মসজিদ, এই মসজিদ তেকিয়ের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। আরও রয়েছে পাহানে জাদুঘর এবং সেমনানে এবং সেমনান জামে মসজিদ। জামে মসজিদের অবস্থান উত্তর পশ্চিমে। এগুলো পরিদর্শন করতে পারা সৌভাগ্যই বলতে হবে। এইসব বাজারে ঘোরাফেরা করার পাশাপাশি বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিকটজনদের জন্য সেমনানের উপহার সামগ্রী কেনাকাটা করে ভ্রমণকে স্মৃতিময় করে রাখার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি, সঙ্গেই আছেন এ প্রত্যাশা।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বলছিলাম সেমনান বাজারের কথা এবং এখানকার উপহার সামগ্রী কেনার কথা। বাজারের পাশে যেহেতু সেমনান জামে মসজিদের অবস্থান, সুতরাং মসজিদটি একবার ঘুরে ফিরে দেখার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। এই জামে মসজিদও সেমনানের ঐতিহাসিক ও মূল্যবান নিদর্শনগুলোর একটি। এই মসজিদটি দেখলেই সেমনান অঞ্চলের সমৃদ্ধি, প্রাচীনত্ব এবং ঐতিহাসিক দিক থেকে গুরুত্বের বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠবে। জামে মসজিদ স্থাপনাটিকে সেমনান শহরের প্রাচীনতম ইসলামী স্থাপত্যের নিদর্শন হিসেবে গণ্য করা যায়।
তো যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে তেমন সময় নেই, আজ তাহলে এ পর্যন্তই থাক। পরবর্তী আসরে আবারও কথা হবে। সবাই ভালো ও সুস্থ থাকুন। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা শ্রোতা বন্ধুরা, আর আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 30 অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। জনগণ পুলিশ একসঙ্গে কাজ করলে অপরাধ ঘটার আগেই ব্যবস্থা নেওয়া যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম আলো। আওয়ামী লীগে বিদ্রোহী 7 শতাধিক, বহিষ্কার 7 শতাধিক, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন 11 নভেম্বর। ইত্তেফাক, 9 মাসে 1089 শিশু ধর্ষণের শিকার। মানবজমিন, ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, চামেক। যুগান্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ 17 নথি গায়েব, কালের কণ্ঠের শিরোনাম। ভারতের শিরোনাম। কংগ্রেসের জন্যই এত ক্ষমতাশালী হয়ে উঠেছেন মোদিজি, গোয়ায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ প্রতিদিন। এখনও বন্দি দশা, বাড়ি থেকে বেরোবেন না, আরিয়ান, আনন্দবাজার পত্রিকা। ত্রিপুরায় জারি নয়া নির্দেশিকা, অভিষেককে আটকাতেই কি এই পদক্ষেপ, আজকালের শিরোনাম। এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী 7 শতাধিক, বহিষ্কার 7 শতাধিক,
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে 11 নভেম্বর ইত্তেফাকের এশীয় নামের খবরে লেখা হয়েছে, আগামী 11 নভেম্বর অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের 767টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দলটির 7 শতাধিক নেতা। এরই মধ্যে 7 শতাধিক বিদ্রোহীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী জেলা আওয়ামী লীগ বিদ্রোহীদের বহিষ্কার করছে। আগামী কয়েকদিনে বহিষ্কারের এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ দর্শানোর নোটিশ, বহিষ্কার, ভবিষ্যতে দলীয় পদপদবি এবং মনোনয়ন না পাওয়া, দলের গঠনতন্ত্র পরিবর্তন করে কোনো নোটিশ ছাড়াই দল থেকে অব্যাহতি, এসব উদ্যোগ নিয়েও বিদ্রোহী প্রার্থীদের দমন করতে পারছে না আওয়ামী লীগ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। এলাকার জনগণ ও পুলিশ মিলেমিশে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করেছে, এটাই কমিউনিটি পুলিশিং। স্বরাষ্ট্রমন্ত্রী আজ এক অনুষ্ঠানে একথা বলেন। খবরটি প্রথম আলোতে পরিবেশিত হয়েছে। এদিকে সাম্প্রদায়িক হামলা ও হত্যার নিষ্ঠুর বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে সম্মিলিত সনাতন পরিষদ। গতকাল বিকেলে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। সমাবেশ থেকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের পদত্যাগ দাবি করা হয়েছে। গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলায় একটি মন্দিরেও আগুন দেয়া হয়নি বা ধ্বংস করা হয়নি, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেনি। মতামত কলমে প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মনোজ দে লিখেছেন, সাম্প্রদায়িক সহিংসতাকারীরা কেন আওয়ামী লীগে? এ নিবন্ধে লেখা হয়েছে, আতঙ্ক ভয় দুঃস্বপ্নের দিনরাত্রিগুলো অনেকটা থিতু হয়ে এসেছে। টানা কয়েকদিন দেশের 16 জেলায় এবারে হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও পূজা মণ্ডপ মন্দিরে যে হামলা ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও সহিংসতা হল, তা 2 দশকের মধ্যে ছিল নজিরবিহীন। ভিন্ন ধর্ম, ভিন্ন জাতি কিংবা ভিন্ন পরিচয় বলেই একদল নাগরিকের ওপর সহিংসতা চালানো যে হয়, এ ব্যর্থতা সমাজের, কিন্তু সরকার ও রাষ্ট্রের দায় অনেক বেশি। 9 মাসে 1089 শিশু ধর্ষণের শিকার, মানব জমিনের এশীয় নামের খবরে লেখা হয়েছে, কন্যা শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। করোনাকালে ঘরবন্দি জীবনেও নিরাপদ ছিল না কন্যা শিশুরা। একের পর এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। শিশুদের চকলেট বা খাবারের লোভ, ভয় ও মেরে ফেলার হুমকি দিয়ে এবং ঘরে একা পেয়ে ধর্ষণ করা হচ্ছে। শুধু ধর্ষণ নয়, ধর্ষণের পর হত্যারও শিকার হয়েছে অনেকে। অভিভাবকরা খুব বেশি যত্নশীল হলেও অধিকাংশ কন্যা শিশু ঘরে বাইরে নিরাপদ নয়। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই 9 মাসে 1089 কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে 1402 জন। দিনে দিনে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ 17 নথি গায়েবের খবরটি পরিবেশিত হয়েছে কালের কণ্ঠে। এতে লেখা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ 17টি নথি গায়েব হয়। রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে স্বাস্থ্য বিভাগ। এদিকে মানব জমিনের একটি খবরে লেখা হয়েছে, শিক্ষামন্ত্রী বলেছেন, অনেক বাবা মা সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে এখনও ভয়ে আছেন। করোনা মহামারীতে ঠিক কত ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন মন্ত্রী। এখনও অনেক বাবা মা তাদের সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে ভয় পাচ্ছেন, যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনও শতভাগ নয়। অন্যদিকে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে চমেক, যুগান্তর সহ বেশ কয়েকটি দৈনিকে খবরটি পরিবেশিত হয়েছে এবং সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কংগ্রেসের জন্যই এত ক্ষমতাশালী হয়ে উঠেছেন মোদীজি, গোয়ায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, আনন্দবাজার পত্রিকার এশীয় নামের খবরে লেখা হয়েছে। তৃণমূল নেত্রীর তিন দিনের গোয়া সফরের শেষ দিন ছিল আজ। ঘটনাচক্রের সেদিনই গোয়ায় পা রাখছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দুজনের কি দেখা হবে? শনিবার সকালে রাজধানীর পাঞ্জিমের অদূরে ডোনা পাওলার ইন্টারন্যাশনাল সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হলে এই প্রশ্নই করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। জবাব এল, যে কেউ যেখানে খুশি যেতে বা আসতে পারেন, পর্যবেক্ষকদের মত এই জবাবেই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল কংগ্রেসকে নিয়ে তৃণমূলের বর্তমান মনোভাব। একই আলাপচারিতায় মমতা সাফ জানালেন, কংগ্রেসের মতো করে বিজেপির বিরুদ্ধে লড়াই করার কথা ভাবছেন না তিনি। ত্রিপুরায় জারি করা নয়া নির্দেশিকা অভিষেককে আটকাতেই কি এই পদক্ষেপ? আজকালে লেখা এ খবরে বলা হয়েছে, রোববার থেকে অভিষেক ব্যানার্জি ত্রিপুরা সফর শুরু হচ্ছে। তার আগেই নয়া পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার। বিপ্লব দেবের সরকার এক নির্দেশিকা জারি করে বলেছে, ভিন রাজ্য থেকে ত্রিপুরায় আসার 48 ঘন্টা আগে আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক। তবে ওই রিপোর্ট যদি না থাকে সেক্ষেত্রে ত্রিপুরা সরকার ওই যাত্রীর আরটিপিসিআর টেস্ট করাবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। চলতি মাসের 27 তারিখ গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা পরীক্ষিত দেব বর্মা। এবার পাখির চোখ ত্রিপুরার বিধানসভা নির্বাচনে। 26 দিন হাজতে কাটিয়ে মন্নতে ফিরেছেন আরিয়ান খান। আনন্দবাজারের সংবাদ প্রতিদিন, আজকাল সহ বেশ কয়েকটি দৈনিকে লেখা এ খবরে লেখা হয়েছে, শাহরুখের অট্টালিকার বাইরে উৎসবের আমেজ, কিন্তু মুক্তির উচ্ছ্বাসের আড়ালেও দপদপ করছে উৎকণ্ঠা। শাহরুখ পুত্রের বন্দিদশা কেটেছে ঠিকই, কিন্তু ঘিরে রয়েছে নিয়ম কানুনের বেড়াজাল। অর্থাৎ আইনি বন্দিদশা ঘুষলেও আপাতত চার দেয়ালের ঘেরাটোপে দিন কাটবে শাহরুখ তনয়ের। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হুসাইন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব সম্পর্কে, ইরানের অবস্থান এবং তখন পর্যন্ত যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কথা বলেছি। আজকের আসরে আমরা পারস্য উপসাগরে তেল ট্যাঙ্কার যুদ্ধ এবং এই যুদ্ধে আমেরিকার সরাসরি অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
একদিকে ইরাকের প্রতি প্রাচ্য ও পাশ্চাত্যের সর্বান্তক পৃষ্ঠপোষকতা এবং অন্যদিকে ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে যুদ্ধ চালিয়ে যাওয়া আন্তর্জাতিক অঙ্গনে বন্ধুহীন ইরানের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 598 নম্বর প্রস্তাব মেনে নেওয়ার জন্য গোটা বিশ্ব যখন ইরানের উপর চাপ সৃষ্টি করে, তখন এদেশের নীতি নির্ধারকরা চরম জটিল অবস্থার মধ্যে পড়ে যায়। ওই প্রস্তাবটি পাশ হওয়ার পর ইরানের বিরুদ্ধে আমেরিকার আক্রমণাত্মক ও রূঢ় আচরণ প্রকট আকার ধারণ করে। পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরীগুলো সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায়।
ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমের অপপ্রচার তীব্র আকার ধারণ করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনার পরিবেশ সম্পূর্ণ ইরানের বিরুদ্ধে চলে যায়। এরকম পরিস্থিতিতে যুদ্ধের যে ভারসাম্য ইরানের পক্ষে ছিল তা ইরাকের দিকে ঝুঁকে পড়ে। পারস্য উপসাগরে আরব দেশগুলোর তেল ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা রক্ষায় আমেরিকা বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। মার্কিন সরকার কুয়েতের তেল ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগুলোকে স্কর্ট করা শুরু করে। পারস্য উপসাগরের জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আমেরিকা এই অঞ্চলে 73,000 সেনা মোতায়েন করে। ওয়াশিংটন হুমকি দেয়, ইরান আমেরিকার পতাকাবাহী কোন তেল ট্যাঙ্কারে হামলা চালালে তার প্রতিশোধ নেওয়া হবে।
পারস্য উপসাগরের আকাশে আমেরিকার জঙ্গি বিমান ও হেলিকপ্টারের আনাগোনা বেড়ে যায়। একই সঙ্গে ইরাকের সাদ্দাম সরকারের পক্ষ দিয়ে ইরানের স্বার্থে আমেরিকার সামরিক হামলা বেড়ে যায়। কিন্তু এত হুমকি ও হামলা সত্ত্বেও পারস্য উপসাগরীয় দেশগুলোর স্বার্থে এই কৌশলগত উপসাগরের নিরাপত্তা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালায় ইরান। ইসলামী বিপ্লবের মহান নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইমাম খোমেনি 1987 সালের 28 জুলাই পারস্য উপসাগরে আমেরিকার সামরিক তৎপরতা সম্পর্কে এক ভাষণে বলেন, গোটা বিশ্ব একথা বুঝতে পেরেছে যে পারস্য উপসাগরে নিরাপত্তাহীনতা সৃষ্টি হলে তাতে ইরান একা ক্ষতিগ্রস্ত হয় না, বরং এখানে যদি নিরাপত্তাহীনতা থাকে তাহলে বিশ্বের সকল শক্তি মিলেও যদি একটি মাত্র জাহাজের নিরাপত্তায় নিয়োজিত হয় তাহলে ওই জাহাজটি বিপদমুক্ত থাকবে না।
ইমাম খোমেনি আরো বলেন, গোটা বিশ্ব যদি নিজেকে তেল সংকটের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা অচল হয়ে যাওয়ার ব্যাপারে প্রস্তুত থাকে তাহলে আমরাও প্রস্তুত রয়েছি এবং আমরাও কোমর বেঁধেছি, আমরা অভিযান চালানোর জন্য প্রস্তুত রয়েছি। আমেরিকাকে একথা উপলব্ধি করতে হবে যে পারস্য উপসাগরে সামরিক হস্তক্ষেপ একটি পরীক্ষা নয়, বরং এটি একটি ভয়ঙ্কর খেলা। পারস্য উপসাগরীয় অঞ্চলের সকল মুসলমান একথা বিশ্বাস করে যে পরাশক্তিগুলো এ অঞ্চলের সেনা সমাবেশ ঘটিয়েছে মুসলিম দেশগুলোর উপর, বিশেষ করে ইরানের উপর আগ্রাসন চালানোর জন্য।
প্রকৃতপক্ষে ইরানের নানা সমস্যা ও অর্থনৈতিক সংকট সত্ত্বেও ইরাক সরকারকে সহযোগিতা করতে আমেরিকা যে সেনা সমাবেশ ঘটিয়েছিল সে ব্যাপারে চুপ থাকা তেহরানের পক্ষে সম্ভব ছিল না। ইরানের তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ অন্যান্য বেসামরিক স্থাপনায় ইরাকি বাহিনীর হামলা জোরদার হলে ইরানও একই ধরনের পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। ইরানের যে কোনো তেল ট্যাঙ্কারে হামলা হওয়ার সঙ্গে সঙ্গে ইরাকের সহযোগী কোনো একটি দেশের তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো শুরু করে ইরান। এর ফলে তেল ট্যাঙ্কার যুদ্ধের ব্যাপারে ইরাকের সাদ্দাম সরকার দুশ্চিন্তায় পড়ে যায়। আমেরিকাও ইরাকের সহযোগী দেশগুলোর তেল ট্যাঙ্কারগুলোকে ইরানের হামলা থেকে রক্ষা করার জন্য কাজে মনোযোগী হয়।
১৯৮৭ সালের ২২ জুলাই মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে দুটি কুয়েতি তেল ট্যাঙ্কারের নাম পরিবর্তন করা হয় এবং তাতে মার্কিন পতাকা লাগিয়ে পারস্য উপসাগরে নামানো হয়। তার আগে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রচারণা চালানো হয় এবং ব্রিজটাউন ও গ্যাস প্রিন্স নামের জাহাজ দুটিতে বহু সাংবাদিক ও পর্যবেক্ষককে যাত্রী হিসেবে উঠানো হয়। তিনটি মার্কিন যুদ্ধজাহাজ ও বহু জঙ্গি বিমান কুয়েতি তেল ট্যাঙ্কারগুলোকে স্কর্ট করতে থাকে। আমেরিকা ভেবেছিল এতটা সাজসজ্জার সঙ্গে পরিচালিত তেল ট্যাঙ্কারে হামলা চালানোর সাহস ইরান করবে না এবং করলেও সঙ্গে সঙ্গে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কুয়েতের আহমাদি বন্দর থেকে বের হওয়ার চ্যানেলের ৮০ মাইল দূরে ব্রিজটাউন তেল ট্যাঙ্কারে একটি শক্তিশালী মাইন আঘাত হানে। মাইনটির বিস্ফোরণ এতটা শক্তিশালী ছিল যে কয়েকজন সাংবাদিক ও নাবিক জাহাজটি থেকে সাগরে পড়ে যায় এবং জাহাজের ৩১টি রিজার্ভের মধ্যে ৪টিতে পানি ঢুকে যায়।
এতদিন পর্যন্ত আমেরিকা ভাবত পারস্য উপসাগরে তার ক্ষতি করার সাধ্য কারো নেই, কিন্তু এই ঘটনার পর বিশেষজ্ঞরা বলতে শুরু করেন পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে মাইন। ব্রিজটাউন তেল ট্যাঙ্কারে মাইনের আঘাত রাজনৈতিক, সামরিক ও প্রচারণাগত দিক দিয়ে আমেরিকার জন্য বিপর্যয়কর ফল বই আনে। আমেরিকার সামরিক সক্ষমতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়। এভাবে কুয়েতি তেল ট্যাঙ্কারে মার্কিন পতাকা লাগিয়ে পারস্য উপসাগরের তেল ট্যাঙ্কার যুদ্ধ বন্ধ করার চেষ্টা ব্যর্থ হয়। অনেকে মনে করেন আমেরিকা যদি সরাসরি এই যুদ্ধে ইরাকের পক্ষ অবলম্বন না করত তাহলে বহু আগে এ যুদ্ধের ভারসাম্য ইরানের পক্ষে চলে আসত।
তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনাম সহ হাতে থাকা কিছু খবর জানিয়ে দিচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আকাশ আর বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছে ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি। ইরানের জাতীয় বিমান সংস্থার প্রধান সিয়াভাস আমির মাকরি আজ শনিবার এ তথ্য জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল বিষয়ক নিরাপত্তা সংস্থা 2020 সালের জানুয়ারিতে ইরানের আকাশকে বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে। এরপর তারা এক সতর্কবার্তা জানায় ইউরোপীয় বিমান কোম্পানিগুলোর কোনো ফ্লাইট ইরানের আকাশে 25,000 ফুটের কম উচ্চতায় পরিচালনা করা যাবে না। এরপর ইরান সে সময় ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল। এরপর ইরানের পক্ষ থেকে নানা তৎপরতা চালানো হয় এরই ধারাবাহিকতায় এবছর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইউরোপীয় জোট। ইয়েমেনের হুতি আনসারুল আন্দোলনের যুদ্ধে তাদের সমর্থিত সেনারা তেল সমৃদ্ধ মারি প্রদেশের রাজধানী শহর মারি পুরোপুরি মুক্ত করার দ্বার প্রান্তে রয়েছে। ইয়েমেনের গুরুত্বপূর্ণ উপজাতি আনসারুল আন্দোলনের পক্ষে যোগ দেয়ায় লড়াই এখন অনেকটা সহজ হয়ে গেছে। ইয়েমেনের যুদ্ধ নিয়ে মন্তব্য করায় লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল সৌদি আরব। হিজবুল্লাহর ক্ষুব্ধ প্রতিক্রিয়া। নতুন করে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। তেহরান বলছে ভিয়েনা সংলাপে আমেরিকার উপর ভরসা করা যায় না। বাংলাদেশের চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা। এবং বেঙ্গালুরুতে বসবাসরত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই, আদালতকে জানিয়েছে কর্ণাটক সরকার। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।